চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই একসাথে উচ্চস্বরে বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরো জুড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি নাম সংকীর্তন কি প্রভুপাদ কি অক্ষয় তৃতীয়া মহোৎসব কি গৃহপ্রবেশ অনুষ্ঠান কি চন্দন যাত্রা মহোৎসব কি হরে কৃষ্ণ নাম হট্ট কি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ। তো আজকে এই শুক্লা তৃতীয়া অক্ষয় তৃতীয়া দিবসে প্রভু রামচন্দ্র দাস অধিকারী প্রভুর নূতন গৃহ প্রবেশ অনুষ্ঠানে এবং এই চন্দনযাত্রা মহোৎসব এবং অক্ষয় তৃতীয়া উৎসবে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীম জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহিতকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি। তো চেষ্টা করব বাংলা ভাষাতে বলার জন্য, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয় তো বাংলা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় নিজ গুণে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা আজকে যে বৈশাখ মাসের পবিত্র দিন, বৈশাখ মাসটাই হচ্ছে পবিত্র ধর্ম মাস, আবার তার মধ্যে এই অক্ষয় তৃতীয়া উৎসব, যে তিথিতে ভগবত ভক্তি সম্পাদন করার মাধ্যমে আমরা আমাদের ভক্তিকে অক্ষয় করে রাখতে পারি। অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নেই। তো এই তিথিতে যত ভালো কাজ আমরা করব সেটা অক্ষয় হয়ে থাকবে, আর খারাপ কাজ করলে সেটাও অক্ষয় হয়ে যাবে। তো যেন ভালো করবো না খারাপ করব, একটা আছে ভক্তি আর একটা আছে সাধারণত কর্মকাণ্ডে ধর্ম আচরণ করে, যেটা পুণ্য হয় যা সাধারণত সেটাও অনিত্য। পুণ্যকর্ম হচ্ছে অনিত্য, কিন্তু ভগবত ভক্তিটাই কেবল অক্ষয়। তো সেজন্য এই অক্ষয় তৃতীয়ায় ভগবত ভক্তি অনুশীলন করা আমাদের পরম কর্তব্য। তো আপনারা খুবই ভাগ্যবান যে এই বৈশাখ মাসে আমরা সমবেতভাবে সাধুসঙ্গ করার সুযোগ গ্রহণ করেছি। প্রভু রামচন্দ্র দাস অধিকারী তার নূতন গৃহপ্রবেশ অনুষ্ঠান আজকে খুশুভ দিনেই তিনি আয়োজন করেছেন, তো তাকে ধন্যবাদ। যেরকম একটা সাধুসঙ্গ আজকে দিনে আমরা সুযোগ নিচ্ছি, তো এই তিথিতে সাধারণত বহু পবিত্র কার্যকলাপ হয়েছে। আমরা জানি সামনে রথযাত্রা উৎসব আসছে, জুলাই মাসের রথযাত্রা হবে। তো এই জগন্নাথপুরীতে আজ থেকে এই রথের তৈরির সূচনা হয়। এই তিথি থেকে জগন্নাথপুরীতে প্রতি বছর নূতন রথ তৈরি হয়, নূতন চাকা, নূতন রথ পুরু। পুরানো রথ সব চলে না, কিন্তু আমরা অন্যান্য জায়গায় যে রথটা তৈরি করে সেটা রেখে দিই, কিন্তু পুরীতে নিয়ম নূতন রথ প্রতি বছরে হয়। তো সেই রথ সূচনা তৈরি আজকে তিথি থেকে হয়, এবং আজকে তিথিতেই পরশুরাম, ভগবান পরশুরাম অবতরণ করেছিলেন, ষষ্ঠ অবতার ভাগবতের শিক্ষা অনুসারে। আজকে দিনে ভগীরথ গঙ্গা মাতাকে আনয়ন করেছিলেন তার পিতৃব্যদের উদ্ধার করার জন্য। তো আজকে দিনটা অনেক পবিত্র দিন। আজকে দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী মাতাকে কুটি বস্ত্র দিয়েছিলেন, তার লজ্জা নিবারণ করলেন। দুঃশাসন আজকে দিনে দ্রৌপদী মাতাকে বিবস্ত্র করার প্রয়াস করেছিল, কিন্তু দ্রৌপদী মাতা তিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিলেন। সম্পূর্ণভাবে দু হাত তুলে তিনি তার এই দেহকে কৃষ্ণকে সমর্পণ করলেন, যে এই দেহটা তোমার, এর লজ্জা নিবারণ করা তোমার দায়িত্ব। তাই এভাবে দ্রৌপদী মাতা কৃষ্ণের সারেন্ডার করার ফলে কৃষ্ণ তাকে কোটি বস্ত্র দিয়ে আজকে দিনে এখানে ক্লাস হচ্ছে, রান্নার কাছে লঙ্কা পুড়াচ্ছে রান্নিরা। লঙ্কা আদা পুড়ালে খারাপ, রান্না করলে এরকম পুড়বে না। তো কৃষ্ণ কোটি বস্ত্র দিলেন। তো কতজন চান আজকে দিনে কৃষ্ণের কাছে শরণাগত হতে, যে কৃষ্ণ আপনাদের সাহায্য করবেন? কয়জন চান না? আপনার চান না? সবাই চান। তো কৃষ্ণের কাছে শরণাগত হওয়া, যারা আজ জপ শুরু করবেন, যারা জপ করে না হরিনাম, তারা আজকে থেকে শুরু করবেন জপমালা নিয়ে এই হরিনামের মাধ্যমে কৃষ্ণের কাছে শরণাগত হওয়া, কৃষ্ণ ভক্তির সূচনা করা। তাই আমরা দ্রৌপদী মাতা তিনি শরণাগত হলেন, কৃষ্ণকে ডাকলেন। কৃষ্ণ নাম আর কৃষ্ণ অভিন্ন, তাই তার নাম ডাকলেই কৃষ্ণ সঙ্গে সঙ্গে। আমরা যদি পূর্ণ শরণাগতির মাধ্যমে হরিনাম করি তাহলে কৃষ্ণ আমাদের সাহায্য করবেন, যেটা দ্রৌপদী মাতা তিনি দু হাত তুলে প্রার্থনা করলেন। কখনো কখনো আমাদের কিন্তু থাকে যে কৃষ্ণ কি সত্যিকারে রক্ষা করবে, এটা আমাদের কিন্তু থাকে। কিন্তু দ্রৌপদীর ওই রকম ছিল, দ্রৌপদী মাতাও তিনি ভাবছিলেন যে আমার আত্মীয় স্বজনেরা রক্ষা করবে, গুরুজনেরা রক্ষা করবে, আমার বড় বড় যোদ্ধা স্বামীরা রক্ষা করবে, কিন্তু কেউ দ্রৌপদীকে বস্ত্রহরণ সময় রক্ষা করেনি। তার আকুল প্রার্থনা ছিল কিন্তু কেউ রক্ষা করেনি। কেন? এই জগতে কেউ রক্ষাকর্তা নই, এই লীলার মাধ্যমে ভগবান দেখালেন। তাই দ্রৌপদী তিনি ভাবলেন আমি নিজে রক্ষা করব। এই জগতে আমরা অনেক সময় ভাবি আমি নিজেকে রক্ষা করব, কারোর কাছে যাব কেন? এই অভিমান অহংকার আছে আমাদের, আছে না? আমি কারো সাহায্য ব্যতিরেকি আমি দুগড়াই দাঁড়াবো। যেমন আজকাল অনেকে বলে বিয়ে হয়ে গেল আমি চাকরি করে তোমাকে আমি তোমার কাছে কেন থাকবো, মেয়েরা এরকম ভাবে আমি চাকরি করেই আমি নিজে স্বতন্ত্র হয়ে দাঁড়াবো, যেটা অধঃপতনের কারণ এই ভাবনা। প্রত্যেকে, সে যে কোনো ব্যক্তি হোক, আমি নিজে নিজেই দাঁড়িয়ে যাব, এই যে ভাবনাটা, এই অহংকারটা কৃষ্ণ পণ্ড করে দেন। যেটা দ্রৌপদী মাতা তিনি ভাবছিলেন আমি নিজেকে এখন রক্ষা করব, তোমরা কেউ সাহায্য করলে না, তাই নিজে রক্ষা করতে চেষ্টা করছে দুহাত দিয়ে, কেউ দুঃশাসন থেকে রক্ষা করতে পারেনি। পরে ভাবছে না এক হাতে ডাকবো আর এক হাতে রক্ষা করব, তাও পারেনি। কিন্তু যখন দু হাত তুলে কৃষ্ণকে দিলেন এই শরীর, আসলে এই শরীরটা কৃষ্ণের, মাটি জল আকাশ আগুন বায়ু এগুলি দিয়ে তৈরি হয়েছে, মন বুদ্ধি অহংকার এই আটটা জিনিস দিয়ে এই শরীরটা তৈরি হয়েছে। তো অতএব এই মাটি জল আকাশ এগুলি সব কৃষ্ণের সম্পত্তি। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন সপ্তম অধ্যায়ে চতুর্থ নম্বর শ্লোকে যে সবগুলি আমার, ভিন্না প্রকৃতি নিকৃষ্ট শক্তি। অতএব কৃষ্ণের জিনিস কৃষ্ণের কাছে যদি আমরা না দিই, ভাবি এটা আমার, তাহলে আমরা কষ্ট পাব। তো যেটা দ্রৌপদী নিজে কষ্ট পাচ্ছিলেন, তাই ভগবান তার শুদ্ধ ভক্তদের দ্বারা এই লীলা নাটক করে তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের জন্য, যাতে আমরা সম্পূর্ণভাবে সেই যিনি সকলের আশ্রয়দাতা ভগবানের চরণে আমরা আত্মসমর্পণ করি, যিনি অভয়দাতা, তাই জন্য আমরা হরে কৃষ্ণ বলি। আমরা সত্যিকারের সাহায্য যদি প্রার্থনা করি, কৃষ্ণই একমাত্র সাহায্য করেন এই জগতে, অন্য কেউ আমার স্বামী সাহায্য করবে না, আত্মীয় স্বজন করবে না, এমনকি প্রতিবেশীরা করবে না, রাজনৈতিক নেতারা করবে না, এই জগতে কোনো রাজা করবে না, বৈজ্ঞানিকরা করবে না, দেবতারাও আমাদের সাহায্য করতে পারে না। কেন না? এরা নিজেরাই সুরক্ষিত নয়, নিজেই নিজেকে রক্ষা করতে পারেন না দেবতারাও। আমরা সকালে শুনছিলাম শিবজি বর দিয়ে বৃকাসুরকে সেখানে বিড়ম্বনায় পড়ে গেছিলেন, বৃকাসুর তার পিছনে তাকে ধাওয়া করছিল বধ করার জন্য, তার নিজের শিষ্য, তাই শিবও নিজেকে রক্ষা করতে পারছিলেন না, তাই ভগবান এসে রক্ষা করেছিলেন। এই জন্যই শাস্ত্রে বলা হয় যে সকলের আশ্রয়দাতা হচ্ছেন ভগবান। আর এই জগতে প্রতি পদে পদে বিপদ আছে, এটাকে আমাদের বুঝতে চেষ্টা করতে হবে। পদং পদং যদ বিপদং নতেষাম, প্রতি পদে পদে বিপদ আছে, তাই শত শত বিপদ থেকে যদি আমরা মুক্ত হতে চাই, একমাত্র আশ্রয়দাতা ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। তো একটা সুযোগ আজকে এই শুক্লা এই অক্ষয় তৃতীয়ায় যা শরণাগতির মাধ্যমে আমাদের এটা ভগবানের কাছে অক্ষয় হয়ে থাকবে, একদিন ভগবান চিন্তা করবেন, ও এই শুক্লা অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে তুমি আমার কাছে দু হাত তুলে আমার নাম করেছ, আমার কাছে শরণাগত হয়েছ, অতএব আমি তোমাকে রক্ষা করব। যদি আমরা ঐকান্তিকভাবে সম্পূর্ণ নিষ্ঠা সহিত যে না তুমি একমাত্র রক্ষাকর্তা এই ভরসা নিয়ে যদি আমরা করে থাকি, অবশ্য কৃষ্ণ একদিন আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। শুধু এইটুকুই, হরিনাম করেই ভগবান আমাদেরকে সাহায্য করবেন। তো এই জন্য কলিযুগে এত সহজ ভক্তির পন্থা। তো তাই এই অক্ষয় তৃতীয়া ভালো শুভ কর্ম, ভক্তিমূলক কর্ম আপনারা সূচনা করবেন। আজকে কোন অমেধ্য জাতীয় জিনিস যারা গ্রহণ করেন, মৎস্য মাংস নেশা এসব করার চেষ্টা করবেন না, যে না আজকে আমি করব না, আজকে আমি কেবল প্রসাদ হরিনামে সময় অতিবাহিত করব, এই ভাবনা নেবেন। তো আজকে সেই সুযোগ, সকাল থেকে প্রসাদ হচ্ছে, দুপুরে প্রসাদ হবে, রাত্রে থাকলে হয়তো আবার প্রসাদ হবে, আর বাড়িতে ফিরে গিয়ে আর প্রসাদ ছাড়া, যদি প্রসাদ না হয় বাড়িতে, এখানে থেকে প্রসাদ নিয়েই যাব, হ্যাঁ, না হলেও আজকে রাত্রে আমি অন্য কিছু গ্রহণ করব না, মৎস্য মাংস রান্না, এই ভাবনা যারা ভক্ত এখানে বেশি আছেন, তো যারা করেন না আমি অনুরোধ করব, মৎস্য মাংস খাবেন না, আর প্রসাদ সেবা মনোনিবেশ করবেন। অক্ষয় তৃতীয়া আজকে দিনে জগন্নাথ দেব তিনি ইন্দ্রদ্যুম্ন রাজাকে আদেশ করেছিলেন যে এই বৈশাখ মাস হচ্ছে গরমকাল, তিনি চাইলেন যে পুকুরে, একটা পুকুর আছে নরেন্দ্র সরোবর, যেটাকে চন্দন পুকুর বলা হয়, তো জগন্নাথের অভিন্ন বিগ্রহ মদনমোহন, স্বয়ং ভগবান মদনমোহন বিগ্রহকে নিয়ে জগন্নাথ পুরীতে চন্দন সরোবর নরেন্দ্র সরোবরে সেখানে নৌকা বিহার লীলা হয়, তাহলে জলটা ঠান্ডা, তো গরমকাল, সেখানে যাতে জলের মধ্যে নৌকা বিহার করে ভগবান নিজেকে শীতলতা অনুভব করেন, তাই সেই ইন্দ্রদ্যুম্ন রাজাকে জগন্নাথ আদেশ করেছিলেন। আর কি আদেশ করেছিলেন? না, এই দিনে চন্দন প্রলেপন করা, এটা ভক্তি, এগুলো ভক্তি, ভগবানকে যুক্ত করা হচ্ছে সঙ্গে। চন্দন আমরা ঘষি, আমরা নিজের কপালে লাগাই ঠান্ডা অনুভব করার জন্য। গরমকালে চন্দন ঘষে যদি কেউ কপালে দিবে তাহলে শরীরটা ঠান্ডা থাকে, কিন্তু আমরা চন্দন ডাইরেক্ট ভোগ করতে পারি না। কেন না? এগুলি সবকিছুর মালিক হচ্ছেন কৃষ্ণ, তিনি ভোক্তা। তাই জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজাকে অনুরোধ করলেন এবং আদেশ করলেন যে তুমি চন্দন প্রলেপন করো আমার শরীরে। তাই তার চোখ দুটি ব্যতি রেখে জগন্নাথের সারা শরীরে আজকে দিন থেকে চন্দন প্রলেপন করা হয়। আমাদের মায়াপুরে ইস্কনের বিভিন্ন মন্দিরেও ভগবান বিগ্রহের গায়ে চন্দন প্রলেপন করা হয়। তো আজকে দিনে সেটা শুরু হয়েছে। এই চন্দন যাত্রা মহোৎসব 21 দিন থাকবে। আপনারা মায়াপুরে গেলে দেখতে পাবেন নৃসিংহদেব রাধা মাধব সুন্দর সুন্দর ড্রেসে ভগবানকে সাজানো হয় আজকে থেকে। আর আপনারাও চেষ্টা করবেন নিজের বাড়িতে যে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে সেই বিগ্রহের অন্তত কমপক্ষে কপালে চন্দন লাগাবেন এবং সে ভগবানের প্রসাদী চন্দন গুরুদেবকে দিবেন, আর আপনার সে চন্দন নিজের কপালেও লাগাবার চেষ্টা করবেন, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। যদি কেউ করেন ভগবানের প্রসাদ ছাড়া নিজে ডাইরেক্ট আমরা যেন কিছু ভোগ না করি। আজকে দিনে এই চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছে। আমরা জানি ভগবান গোপাল যিনি বৃন্দাবনে ছিলেন, যিনি হচ্ছেন বজ্রনাভ কৃষ্ণের নাতি, বজ্রনাভের প্রতিষ্ঠিত বিগ্রহ যে গোপাল বিগ্রহ, যে গোপাল বৃন্দাবনে ছিলেন কুঞ্জের মধ্যে লুকিয়েছিলেন। তো সেখানে মাধবেন্দ্রপুরী আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মধ্যে একজন মহান প্রেমভক্তির আচার্য গুরু, তিনি হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব মহাভাগবত মাধবেন্দ্রপুরীপাদ, যিনি রাধাকৃষ্ণ সেবা করতেন। তো সে মাধবেন্দ্রপুরীপাদ বৃন্দাবনে ভজন করছিলেন গোবিন্দকুণ্ডে, গোবর্ধনের পাদদেশে গোবিন্দকুণ্ড রয়েছে, আর সেখানে তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম জপ করতেন। আর মাধবেন্দ্রপুরীপাদ এরকম ছিলেন, তিনি অজাগর বৃত্তি অবলম্বন করতেন। অজাগর বৃত্তি মানে যখন কোনো কিছু তার কাছে আসত প্রসাদ রূপে তখন তিনি সেটা গ্রহণ করতেন, নাহলে কোনোদিন চেয়ে কারু কাছ থেকে কিছু তিনি গ্রহণ করতেন না, তাই জন্য তাকে বলা হয় অজাগর বৃত্তি। যখন কিছু আসবে কোন প্রসাদ তখন তিনি গ্রহণ করতেন, নাহলে তিনি উপবাস থাকতেন, কেবল হরিনামই তার জীবন ছিল, দিন রাত হরিনামই করতেন আর প্রেমে বিহ্বল হয়ে থাকতেন। তো এক সময় স্বয়ং ভগবান গোপবালক বেশ রূপ ধারণ করে ছদ্মবেশে তিনি রাখাল বালকের মতো তিনি কি করলেন না এই গোবিন্দকুণ্ডে এলেন, দুগ্ধ ভাণ্ড নিয়ে এলেন, দুধপূর্ণ গাভী দুগ্ধপূর্ণ একটা কলস নিয়ে এলেন এবং মাধবেন্দ্রপুরীকে বললেন যে তুমি কোনোদিন কিছু চেয়ে মেগে খাও না, আর আজকে তুমি এখানে উপবাসী হয়ে রয়েছ, এখানকার মেয়েরা জল নিতে এসেছিল তারা আমাকে বলল, কেননা এই গ্রামে কেউ উপবাসী থাকে না, তাই সেই মেয়েরা আমাকে এই দুধ ভাণ্ড দিয়ে তোমার কাছে পাঠিয়েছে, দয়া করে তুমি এই দুগ্ধ গ্রহণ করো। তো এই নিয়ে রাখাল বালক স্বয়ং কৃষ্ণই সেখানে তিনি ছদ্মবেশে রাখাল মানে গোচারণ বালক রূপে এসেছেন, সাধারণ একটা মানুষ রূপ ধারণ করে। তো তখন মাধবেন্দ্রপুরীপাদ তিনি সেই ভাণ্ড নিলেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন প্রথমে যে তুমি কি করে বুঝলে যে আমি উপবাসী আছি, তখন বললেন যে এখানকার মেয়েরা এসেছিলেন তারা আমাকে বললেন যে আপনি এখানে কেবল হরিভজন করছেন কারো কাছে কিছু চেয়ে গ্রহণ করেন না, তাই তারা আমাকে পাঠিয়েছেন, কেন এই গ্রামে কেউ উপবাস থাকতে পারে না, সবাইকে আমরা খাবার দিই, তাই আপনি দুগ্ধ পান করুন, তো আমি পরে এসে ভাণ্ডটা নিয়ে যাব। তখন মাধবেন্দ্রপুরীপাদ এই দুগ্ধ পান করলেন, কিন্তু তিনি দেখছেন আর সেই বালকটা ফিরে আসছে না, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তখন উনি হরিনাম করতে করতে একটু তন্দ্রা হয়ে গেছে, একটু ঝিমিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে দেখছেন ওই গোপাল তিনি এসেছেন আর বলছেন হাত ধরে তাকে নিয়ে যাচ্ছেন যে তোমার জন্য আমি বহুদিন অপেক্ষা করছিলাম, আমি এখানে কুঞ্জের মধ্যে আমার সেবকেরা তারা লুকিয়ে রেখে চলে গেছে, দয়া করে তুমি ব্রজবাসীদের সহায়তায় এই জঙ্গল কেটে এই কুঞ্জের মধ্যে থেকে আমাকে উদ্ধার করো। আর গোপাল কি করছেন না, হাত ধরে ধরে যে গোপাল বিগ্রহ যেখানে লুকায়িত আছে সেখানে নিয়ে যাচ্ছেন, উনি তন্দ্রায় দেখছেন এইসব মাধবেন্দ্র পরিপাল। তো সঙ্গে সঙ্গে আবার অন্তর্ধান হয়ে গেলেন, তখন ওনার ভেঙে গেল হ্যাঁ যে তন্দ্রাটা, সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারলেন ও স্বয়ং কৃষ্ণ আমার কাছে এলেন, আমি চিনতে পারলাম না, তো কত ধিক্কার দিতে লাগলেন। সঙ্গে সঙ্গে গোপালের আদেশ তিনি ব্রজবাসীদের কাছে গিয়ে ঘোষণা করলেন এবং ব্রজবাসীদের নিয়ে সেই কুঞ্জগুলি কেটে কেটে জঙ্গল যেখানে হাত ধরে নিয়ে গেছিলেন গোপাল কৃষ্ণ মাধবেন্দ্র পুরীপাদকে, সেখানে মাধবেন্দ্র পুরী যা স্বপ্নে সেই গোপাল তাকে হাতে ধরে নিয়ে গেছিলেন সেখানে তিনি দেখলেন গিয়ে একটা সুন্দর কুঞ্জের মধ্যে অপূর্ব গোপাল বিগ্রহ। তখন সেই গোপাল বিগ্রহকে উদ্ভাবন করে গোবর্ধনের পাদ শিরদেশে প্রতিষ্ঠা করলেন মাধবেন্দ্র পুরীপাদ। জয় গোপাল জিউ কি। আর এই গোপাল আদেশ করেছিলেন যে আমি বহুদিন যাবত কিছু না খেয়ে দিয়ে রয়েছি, স্নান করিনি, দয়া করে তুমি আমার ভোগ নিবেদন করো, স্নান করাও। তাই মাধবেন্দ্র পুরীপাদ তিনি সমস্ত ব্রজবাসীদের বলেছিলেন এবং সমস্ত ব্রজবাসীরা রন্ধন করেছেন, দুগ্ধ দিয়ে অভিষেক করা হয়েছে এবং পাহাড়ের মতো সেখানে অন্নকূট মহোৎসব হয়েছে। আপনার গোবর্ধন পূজা হয় যখন, তো ঠিক ওই রকম সময়ে গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব হয়েছে। তো পরবর্তীকালে সেখানে উৎসব হয়েছে, পরে গোপাল মাধবেন্দ্র পুরী তো খুব বৃদ্ধ, তখন গোপালজি তিনি আদেশ করলেন, যখন এই গরমকাল এসেছে তখন গোপাল আদেশ করলেন মাধবেন্দ্র পুরীকে যে আমি বহু গ্রীষ্ম তাপ অনেক এই কুঞ্জের মধ্যে থেকে কষ্ট পেয়েছি, আমার গাটা সুশীতল হচ্ছে না, তো দয়া করে তুমি নীলাচল পুরীধাম থেকে মলয় চন্দন নিয়ে এসে সেটি ঘষণ করে আমার অঙ্গে লেপন করো, তাহলে আমার শরীরটা শীতল হবে। তো দেখুন বিগ্রহ স্বয়ং কথা বলছে, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভগবান তিনি বিগ্রহ রূপে ভক্তের কাছে সেবা গ্রহণ করেন। অনেক লোক বিগ্রহকে মানেন না, বলে মূর্তি পূজা নেই, কিন্তু শাস্ত্রে এইসব মূর্তি পূজার কথা যদি না থাকে স্বয়ং ভগবান এগুলি বলছেন। আর বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যারা মূর্তিকে অর্চা বিগ্রহকে পাথর মনে করবে, মাটি মনে করবে, গাছ থেকে তৈরি করা মনে করবে, তারা নারকী, তারা নরকে যাবে, কিন্তু শাস্ত্রীগুলি রয়েছে। ভগবান ভক্তদের কাছ থেকে বিগ্রহ রূপে সেবা গ্রহণ করেন, এগুলি ভগবান, যেমন তিনি গোপাল বিগ্রহ ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাথ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই বিগ্রহ এখন আবার পরে মাধবেন্দ্র পুরীপাদকে আদেশ করলেন। তারপরে মাধবেন্দ্র পুরী দেখলেন যে আমি তো বৃদ্ধ, কিন্তু এদিকে আবার গোপালের আদেশ নীলাচল থেকে মলয় চন্দন আনতে হবে, বৃন্দাবন থেকে পুরী যেতে কত সময় লাগবে হেঁটে হেঁটে, তখন তো গাড়ি ছিল না, তো গাড়ি ছিল না, কোনো কিছু ছিল না, পায়ে হেঁটে আবার বৃদ্ধ বহুদিন লাগবে। তাই মাধবেন্দ্র পুরীপাদ বৃদ্ধ হলেও যেহেতু গোপালের আদেশ তাই তিনি সেটাকে অঙ্গীকার করলেন। আমরা অনেক সময় ভগবান যদি আমাদের কিছু আদেশ করে তা আমরা গ্রহণ করি না, আদেশ করলে আমরা বুঝার চেষ্টা করি না, ভগবান তার ভক্তের মাধ্যমে আমাদের আদেশ করেন, আমরা অনেক সময় বুঝতে পারি না। সেজন্য আমরা যখন ভক্তের মাধ্যমে আদিষ্ট হই সেটা যদি আচরণ করি আমরা সুফল লাভ করি। যেমন আপনারা বলুন ভক্তদের দ্বারা আদিষ্ট হয়ে আপনারা জপ শুরু করেছেন, আপনাদের জীবনে আনন্দ হয়, কয়জন আনন্দ পাচ্ছেন, ধন্যবাদ। তাহলে ভগবান তার ভক্তের প্রতিনিধির দ্বারা আদেশ করছেন। আবার এই হরিনাম ভগবান থেকে অভিন্ন, কখনো স্বয়ং ভগবান ভক্তের আদেশ পালন করার মাধ্যমে যখন আমরা গ্রহণ করব স্বয়ং ভগবানও একদিন এসে আমাকে আদেশ করবেন, আরে তুমি এইভাবে লঙ্কা বেশি দিচ্ছ আমার খুব ঝাল হচ্ছে, বলবে কৃষ্ণ এসে, তুমি এরকম ভাবে লবণ বেশি দিচ্ছ এটা ভালো লাগছে না। যেমন সনাতন গোস্বামীকে কৃষ্ণ মদন মোহন এসে বলছে যে তোমার হাতে আমি খেতে চাই, আর সনাতন গোস্বামী বলছেন দেখো আমি ভিক্ষা করে চলি, তুমি আবার আসবে আমাকে বিড়ম্বনা করবে, বলে এটা চাই সেটা চাই, হ্যাঁ আমি এসব দিতে পারবো না, বলো না না তুমি যা করো সেটাই আমি গ্রহণ করতে চাই। তো বললে একদিন মানে সনাতন গোস্বামী লবণ ছাড়া খাচ্ছে, তো গোপাল মদন মোহন লবণ চায়, তো বলছে দেখো আমি বললাম না তোমার পূজা করবো না, তুমি আজ আবার লবণ চাইছো, তোমার ব্যবস্থা তুমি নিজে করো, আমি এসব করতে পারবো না। তো ভক্ত ভগবানের সাথে এরকম কখনো, যখন আমরা ভগবানের সাথে নিবিড়তা সেবা করতে করতে ভগবানের সাথে একটা আসক্তি হয় তখন ভগবান নিজে তখন কথা বলতে শুরু করে দেয়, বিগ্রহ হয়েও তখন কথা বলতে প্রকট হয়, তো সেবার মাধ্যমে তিনি প্রকট হন। তো যখন আমরা ভগবানের বিগ্রহ ভালো করে হরিনাম করব তখন সেই বিগ্রহ আমাদের কাছে প্রতিষ্ঠা হয়ে যাবে না। কিন্তু এরকম অনেক সময় ভক্তরা কি করে না, বিগ্রহ প্রতিষ্ঠা করে কয়েকদিন পরে আর এই গোপাল নিয়ে আসে, গৌর নিতাই নিয়ে আসে, জগন্নাথ নিয়ে আসে, রাধাকৃষ্ণ নিয়ে আসে, তারপরে আর পূজা করতে চায় না, পূজা না করে আবার অন্য কে পূজা করছে তার কাছে বাড়িতে দিয়ে আসে, বলে না তুমি রাখো। আপনারা কি মনে করেন ছেলে জন্মালেন তো বলে না তুই নে, এরকম করেন, তুই খা আমি খাওয়াতে পারবো না, এরকম করেন না। যে টাকা পয়সা আপনার কাছে এলো আপনি বললেন তুই এই টাকা পয়সা না, সেটা করবে না। কিন্তু বিগ্রহ নিয়েছে খুব আগ্রহ দেখে, লোকেদের কাছে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, দেখো আমি রাধাকৃষ্ণ সেবা করি, আমি গৌর নিতাই সেবা করি, আমি গোপাল সেবা করি, কিন্তু দুদিন পরে সেই বিগ্রহ গলগ্রহ হয়ে যাচ্ছে, না না আমি আর করবো না। এটা কি প্রীতি? এটা প্রীতি না। যখন বিগ্রহকে প্রতিষ্ঠা করা মানে নিজের সন্তান মতো, ভগবান নিজের পরিবারের সদস্যের মতো। আমরা যদি কোনো সদস্য আমার বাড়িতে থাকে তাকে কি আমরা বের করে দিই, যা এই গলগ্রহ ভাগো এখান থেকে, কিন্তু বিগ্রহ তিনি আমার সদস্য, তাকে আমরা যেন বের করে না দেই। যে বাড়িতে আনার আগে সেটা গুরুদেব এবং বৈষ্ণবদের নির্দেশ নিতে হয়, তার নির্দেশ না নিয়ে যেন কেউ গোপাল গৌর নিতাই রাধাকৃষ্ণ এগুলি বাড়িতে বাজার থেকে নিয়ে এসে রেখে দিবেন না, বুঝতে পারছেন, তাহলে বিড়ম্বনায় পড়বেন। লাস্টে নিয়ে আসলেন, ছেলে উৎপন্ন করলেন, তারপরে বলছে না না এটা আমার সদস্য না ভাগো, কারণ বিগ্রহ কথা বলতে পারছে না, বলে আপনার ছেলে যদি বুবা হয় জন্মা দিয়েছেন তাকে কি ফেলে দিবেন, ফেলবেন না, অন্ধ হয়ে জন্মিয়েছে তাকে ফেলে দিবেন, ফেলবেন না, খোড়া হয়ে জন্মিয়েছে তাকে ফেলে দেন, তাকে খাওয়ান সারা জীবন। ঠিক বিগ্রহকে স্বয়ং ভগবান তিনি, আপনার ছেলে থেকেও আরো বেশি আগ্রহ রাখতে হবে বিগ্রহ সেবাতে। তো সেজন্য আমরা আলেখ্য সেবা করবো, যেমন এই বাড়িতে অষ্টসখী রাধাকৃষ্ণ গৌর নিতাই পঞ্চতত্ত্ব নৃসিংহদেব ছবি প্রতিনিধির পূজা করছে, কখনো কখনো হয়তো সবাই মায়াপুরে চলে গেল কেউ পূজা করার নেই, কিন্তু সঙ্গে সঙ্গে মায়াপুরে ওই বিগ্রহের সেবা হচ্ছে, তার মানে আপনি না করলেও মায়াপুরে এই বিগ্রহ সেবা হচ্ছে। কিন্তু আমি যদি আলাদা করে কোনো বিগ্রহ পুজি সেখানে যদি গুরুর আদেশ নেই প্রতিষ্ঠা করলাম না তো সেখানে কে খাওয়াবে? তো সেজন্য গৃহস্থ ভক্তরা বিগ্রহ সেবা করা ভালো কিন্তু গুরুর আদেশ নিয়ে করবেন, তা গুরুদেবের আদেশ হচ্ছে অর্চা বিগ্রহ যেখানে সেবা হচ্ছে প্রতিষ্ঠিত বিগ্রহের প্রতিকৃতি আলেখ্য গৌর নিতাই রাধাকৃষ্ণ এগুলি নিয়ে পূজা করবেন, যেমন এই বাড়িতে রাখা আছে, হঠাৎ করে বাজারে গিয়ে কিছু নিয়ে আসার চেষ্টা করবেন না, ঠিক আছে? তো এভাবে এই গোপাল বিগ্রহ যে প্রতিষ্ঠা হয়েছিলেন, তো মাধবেন্দ্র পুরিপাদ কে নির্দেশ করলেন এবং ইনি বৃদ্ধ হলেও গোপাল আদেশ করেছেন যে যাও মলয় চন্দন আনতে, কোনো অজুহাত ব্যতিরেকেই তিনি চলে গেলেন নীলাচল ধামে হেঁটে হেঁটে, কীর্তন করতে করতে জপ করতে করতে, হ্যাঁ যে কৃষ্ণ তুমি যখন আদেশ করেছো অবশ্যই আমি সেটা করব। তো এরকম ভগবানের আদেশ গীতার মাধ্যমে আমাদের কাছে এসেছে, তিনি বলছেন সবকিছু পরিত্যাগ করে আমার শরণাগত হ, কিন্তু আমরা কৃষ্ণকে বাদ দিয়ে যেখানে সেখানে দৌড়াচ্ছি, তো আমরা তো হতাশা হবই, উৎকণ্ঠিত থাকবেই, আমাদের দ্বন্দ্ব থাকবে, আমাদের উদ্বেগ হবে, কত রকম উৎকণ্ঠা হবে, কেন না আমরা গীতা ভাগবত এবং শাস্ত্র এবং সাধু ভক্তদের কথাকে মানে উল্লঙ্ঘন করি। তো যেন আমি অনুরোধ করবো মাধবেন্দ্র পুরী, তিনি যেমন শিক্ষা দিলেন আদেশ পালন, বুড়ো হয়ে গিয়েও যেমন আদেশ পালন করলেন, তো আমরা যেন আমাদের সেবা আমরা বন্ধ না করি। গুরুদেব বলেছেন হরিনাম করা, সে বুড়ো হয়ে গেলেও হরিনাম করতে হবে, মানুষের চিন্তাও করতে হবে অসুবিধা হলেও, মনে মনেও করা যাবে। তো যদি অভ্যাস থাকে অজ্ঞান হয়ে গেলেও মনে মনেও হরিনাম হবে, যদি অভ্যাস না থাকে তাহলে মৃত্যু সময় কি হরিনাম হবে? হবে না। তাই এখন থেকে হরিনাম আমরা অভ্যাস করব। ভগবান এটা বলেছেন হরিনাম করতে, গুরুদেব আদেশ দিয়েছেন, তাই আমরা এটাকে চালিয়ে যাব। তারপরে মাধবেন্দ্র পরিপাত কি করলেন না, তিনি হেঁটে হেঁটে উৎকল রাজ্যে প্রবেশ করলেন, উড়িষা বেঙ্গলের বর্ডার। প্রথমে বালেশ্বরে রেমুনাতে গেলেন, যেখানে গোপীনাথ বিগ্রহ রয়েছেন। সেই গোপীনাথ বিগ্রহ স্বয়ং রামচন্দ্র তৈরি করেছিলেন। যখন রামচন্দ্র বনবাসে আসলেন, যে চিত্রকূট পর্বত আছে, চিত্রকূটে প্রথমে এসে রাম লক্ষ্মণ সীতা তারা এলেন। বনবাসে যখন প্রথম অযোধ্যা থেকে ত্যাগ করে এই চিত্রকূট পর্বতে এসে থাকলেন, তো সেখানে রামচন্দ্র একদিন খুব হাসছিলেন। তখন সীতামাতা জিজ্ঞাসা করলেন, কেন হাসছ? না, আমি যে পরবর্তীকালে দ্বাপর যুগে আমি একটা লীলা করব, এখন তুমি হয়তো আমার সঙ্গে থাকছ। কত রকম কথা সেখানে বললেন, দ্বাপর যুগের লীলার কথা। তখন সীতাদেবী জানতে চাইলেন যে কেমন তুমি গোপবালক রূপে অনেক গোপীগণের সাথে লীলা করবে এবং গোবৎস দিয়ে চড়াবে, এরকম একটা আমাকে দেখাও। তখন রামচন্দ্র তার তীর ধনুক নিয়ে পাথর মধ্যে এঁকে দিলেন, কেটে কেটে তীরের মন দিয়ে, একদম স্বয়ং সুন্দর গোপীনাথ এবং অনেক গোপী, আবার অনেক গোপবালক, সেখানে গোপসখা গোবৎস এসব দাপর লীলা করবেন কিভাবে? সীতামাতাকে তিনি পাথর কেটে দেখিয়ে দিলেন গোপীনাথ বিগ্রহ, কেমন সুন্দর বিগ্রহ। তো সেই রামচন্দ্রের সেই বিগ্রহ উড়িষাতে একজন রাজা, উড়িষার রাজা উনি নিয়ে গেছিলেন, তো সেই বিগ্রহ এখনো আছে। এই গোপীনাথ বিগ্রহ যখন এই মাধবেন্দ্র পুরী তিনি গেলেন উড়িষায়, প্রথমে ওই রেমুনাতে গিয়েছিলেন, বালেশ্বরে একটা রেমুনা নামক জায়গা আছে, তো ওখানে যে বিগ্রহ ছিলেন ওখানে গিয়ে দেখলেন, এবং দেখলেন সেখানে রাত্রিবেলায় ১২টা ক্ষীর ভাণ্ড পূজারী প্রস্তুত করছে ভোগ লাগানোর জন্য। তখন মাধবেন্দ্র পুরীর একটু ইচ্ছা হল, এই যে অমৃতকেলি ক্ষীর এই যে গোপীনাথকে লাগানো হচ্ছে, এটা যদি আমি একটু স্বাদ পেতাম প্রসাদ, তাহলে আমি আমার গোপালকে এইভাবে রন্ধন করে এই অমৃতকেলি ক্ষীর আমি লাগাতে পারতাম। এই যে একটু মনের ভাব হয়েছে, তো স্বয়ং ভগবান কি করলেন না, রাত্রিবেলা তিনি যখন এই মাধবেন্দ্র পরিপাদ একটু দূরে মন্দির থেকে একটু দূরে গাছের নিচে তিনি জপ করছিলেন এবং ঘুমিয়ে গেছেন, জপ করতে করতে তন্দ্রা গেছে একটু, আর এদিকে রাত্রিবেলা স্বয়ং গোপীনাথ পূজারীকে গিয়ে ডাকছেন। পূজারী তখন ঘুম ভেঙে গেছে যে এত রাত্রিবেলায় ভগবান তাকে ডাকছেন আর বলছেন আমার আঞ্চলের নিচে একটা ক্ষীরের ভাণ্ড রয়েছে, একজন মাধবেন্দ্র পুরী নামে একজন আমার শুদ্ধ ভক্ত এখানে বাজারে হাটে একটা গাছের গুড়ায় বসে জপ করছে, তুমি দয়া করে এই ভাণ্ডটি তাকে দিয়ে আসো। তাহলে পূজারী ১২টা ভোগ ভাণ্ড প্রতিদিন অমৃতকেলি লাগায়, কিন্তু তিনি জানতে পারলেন না যে তার ১২টা ছিল না ১১টা ছিল, ওইসব গণনা করেননি, কিন্তু একটা ভাণ্ড গোপীনাথ চুরি করেছিলেন। তো ওই দিন থেকে সেই গোপীনাথের নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। আপনারা কয়জন গিয়েছেন ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করেছেন? মাত্র দুই চারজন, সবাই করেননি, তো আপনারা যাবেন ক্ষীরচোরা গোপীনাথ, ওখানে খুব সুন্দর প্রসাদ, গেস্ট হাউস আছে, থাকারও সুযোগ আছে। পুরীতে যাওয়ার সময় আপনারা গাড়ি করে গেলে, ট্রেনে গেলে, বালেশ্বর স্টেশনে নেমে ওখানে রিক্সা করে, থ্রি হুইলার করে ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করা যায় এবং সেই ক্ষীর পাওয়া যায়, খুব সুন্দর ক্ষীর, খেয়ে মনে হবে অত অমৃত কেলি নাম। তো মাধবেন্দ্র পুরী তখন সেই পূজারি ঘুম ভেঙে গেছে, স্নান করে যখন ঢুকেছেন দেখছেন তার ভাণ্ড মানে আঞ্চলের লুকিয়ে একটা ভাণ্ড রয়েছে অমৃতকেলি, তখন সেটাকে নিয়ে মাধবেন্দ্র পুরীর কাছে এলেন খুঁজতে খুঁজতে, আর সেই ভাণ্ডটা দিলেন। হরেন্দ্র পুরী খুব দুঃখিত হলেন যে আমি ভোগ লাগার আগে এরকম বাসনা করলাম, তার আগে উনি চিন্তা করেছিলেন, সে মন দুঃখে তিনি পালিয়ে এসেছেন ওখান থেকে। কেন ভোগ লাগেনি আমি বললাম, কেমন স্বাদ না হবে যদি গোপীনাথ আমাকে মানে এই স্বাদটা আমি পেতাম, যেন অনুশোচনা করতে করতে ওই মন্দির থেকে উনি বেরিয়ে এসেছিলেন। কিন্তু গোপীনাথ তো ভগবান স্বয়ং অন্তর্যামী, তিনি বিগ্রহ হলেও তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি ভক্তদের সেবা গ্রহণ করার জন্যই বিগ্রহ রূপে আসেন, তাই গোপীনাথ মাধবেন্দ্র পুরীর সেই ইচ্ছাকে পূরণ করেছিলেন। তো সেই অমৃত কেলি ভাণ্ড এখনো আমরা গ্রহণ করতে পারি যদি রেমুনায় আমরা যাই। পরবর্তীকালে এই রাত্রিবেলায় ঘটনা ঘটেছে, তো সেখানে মাধবেন্দ্র পুরীপাদ তিনি সেটি গ্রহণ করলেন আর সেই ভাণ্ডটাকে ভেঙে রেখে দিলেন যে এটা স্বয়ং গোপীনাথের হস্তের গ্রহণ আর তিনি আমার কাছে পাঠিয়েছেন, তাই প্রতিদিন এই মাটির হাড়িটা থেকে টুকরো টুকরো করে রেখে দিলেন, প্রতিদিন একটু করে গ্রহণ করবেন, এত তার আসক্তি। হ্যাঁ, ভগবানের প্রসাদ, মাটির ভাণ্ডটাও ফেললেন না, নিয়ে গেলেন আঞ্চলে বেঁধে। তো উনি পুরীতে পৌঁছানোর আগেই জগন্নাথ পুরীতে মাধবেন্দ্র পুরীর ঘোষণা হয়ে গেছে যে গোপীনাথ ওনার জন্য ক্ষীর চুরি করেছেন। মাধবেন্দ্র পুরী প্রতিষ্ঠার ভয়ে রাত্রেই পালিয়ে গেছেন, যে যখন শুনবে সবাই মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছেন গোপীনাথ, তাহলে বহু লোক আসবে, পায়ে হাত দিবে, কত কিছু বলবে। তো মাধবেন্দ্র পুরী এমন একজন ব্যক্তি, প্রতিষ্ঠা আকাঙ্ক্ষী ছিলেন না, ও আমার প্রতিষ্ঠা হোক, কিন্তু আমরা সবাই কিছু একটা করেই প্রতিষ্ঠা চাই, যে আমি অত কিছু করছি, আমার নাম ঘোষণা করো, আমার কথা সবাইকে শুনতে হবে। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের এই ভাবনাটা তারা করেন না, যারা গৌড়ীয় বৈষ্ণব ধারায় আসেন তারা এরকম মাধবেন্দ্র পুরীর অনুগমন করেন, তারা কখনো নিজে চেষ্টা করে না প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কিন্তু যে প্রতিষ্ঠা চাইবে আশা করবে তার অধঃপতন হবে, একদিন তার সে ভগবত ধামে যেতে পারবে না। একটু সূক্ষ্ম আমাদের আকাঙ্ক্ষা থেকে গেলে জড় জগতের প্রতি, তাহলে সে ভগবত ধামে যেতে পারবে না, যতই যাই আমরা করি। তো সেজন্য খুব সাবধান থাকতে হবে, যাতে আমাদের মধ্যে প্রতিষ্ঠা না আসে, এটা একটা অনর্থ, ভক্তি উত্থ অনর্থ প্রতিষ্ঠা রয়েছে। এই ভক্তি উত্থ অনর্থটা কিরকম, না আমি হয়তো সুন্দর রান্না করি, সবাই আমাকে ডাকবে আমি রান্না করি কত সুন্দর, প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কিন্তু কেউ রান্না করছে ভগবানের প্রীতির জন্য, ভক্তরা প্রসাদ সেবা করবে, খুব ভালো। কিন্তু সে যদি আশা করে প্রতিষ্ঠা, তাহলে সেটা তার খারাপ হবে। কেউ ভালো হরি কথা বলে, সে যদি সবাইয়ের কাছে প্রতিষ্ঠা চায়, না তোমরা বলো আমি খুব ভালো হরি কথা বলি, আমার থেকে শুনো, এরকম যদি কেউ বলে, সবাইকে বললো আমি ভালো হরি কথা বলি, তো এটা খুব খারাপ, এইটা হচ্ছে অনর্থ একটা, এর দ্বারা আমরা আগাতে পারবো না। তো এই মাধবেন্দ্র পুরী এরকম একজন ব্যক্তি ছিলেন, কিন্তু ভক্ত না চাইলেও ভগবান তার প্রতিষ্ঠা করেন, এটাকে বুঝতে হবে। তাই মাধবেন্দ্র পুরী পৌঁছানোর আগেই, সেখানে পৌঁছানোর আগেই সারা পুরীতে মাধবেন্দ্র পুরী কে বুঝতে পারছে না, তার ঘোষণা করছে গোপীনাথ চুরি করেছেন তার জন্য ক্ষীর। আর পরে মাধবেন্দ্র পুরীপা জগন্নাথের সেবকের কাছে গেলেন, তিনি পরিচয় দিলেন নিজেকে মাধবেন্দ্র পুরী, কিন্তু তখন সবাই জেনে গেছে অলরেডি, কে মাধবেন্দ্র পুরী জানে না, কিন্তু পূজারী সঙ্গে সঙ্গে প্রতাপ রুদ্র রাজা বা তখন যে রাজা ছিলেন, তার সাথে পরিচয় করিয়ে দিলেন মাধবেন্দ্র পুরী, সাথে পূজারী এবং রাজা স্বয়ং মলয় চন্দন, কত এক মন মলয় চন্দন দিলেন, আর তার সঙ্গে কয়েকজন সেবকও দিলেন যাতে এই মলয় চন্দন বহন করে নিয়ে যায় আর চুরি না হয়ে যায় রাস্তায়, কেন মলয় চন্দন খুব দামি, চন্দন কাঠের খুব দাম আছে, তো সেখানে পুরীতে পাওয়া যেত মলয় চন্দন। তো জগন্নাথের রাজা তখন এই মলয় চন্দন যে গোপীনাথ গোপাল আদেশ করেছিলেন কাকে, মাধবেন্দ্র পুরীকে, তো সেই আদেশ পালন করলেন মাধবেন্দ্র পুরী বুড়ু হয়েও, তাই সেখান থেকে তিনি মলয় চন্দন নিয়ে এলেন, আস্তে আস্তে রেমুনায় আবার এলেন। তো সেখানে তিনি যখন বিশ্রাম করছেন, স্বয়ং গোপাল বৃন্দাবনে যে গোপাল আদেশ করেছিলেন তিনি আবার প্রকট হয়ে মাধবেন্দ্র পুরীকে বললেন, মাধবেন্দ্র পুরী তোমার এখন বয়স হয়েছে, তুমি আর এই বৃন্দাবনে ফিরে আসতে হবে না তোমাকে, সেখানে যে গোপীনাথ বিগ্রহ আছে সেই গোপীনাথ আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি ওইখানেই থেকে চন্দন ঘষণ করে তুমি কি করো না আমার অঙ্গে লেপন করো, আর সেখানে লেপন করলেই আমি এখানে বৃন্দাবনে সেই কৃপা লাভ, মানে সেই যে শীতলতা অনুভব করব, কোনো অসুবিধা নেই। তাই মাধবেন্দ্র পুরীপাদ তিনি চন্দন ঘষণ করে প্রত্যেক দিন গোপীনাথের অঙ্গে লেপন করছিলেন। তো সেই চন্দন যাত্রা উৎসব মাধবেন্দ্র পুরীও গোপালের মানে কৃষ্ণের আদেশে করেছিলেন। তো এখন সেই উৎসব সমস্ত গৌড়ীয় বৈষ্ণবেরা সারা বিশ্বে ভক্তরা ইস্কন ভক্তরা তারা উদযাপন করেন, তো আপনারা ও বাড়িতে করবেন। এ হচ্ছে চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়ার সংক্ষিপ্ত বিবরণ।